আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেসব দায়িত্ব দিয়েছেন শিরক মুক্ত ঈমান আনো, নামাজ পড়ো, হালাল রিজিক ভক্ষণ করো, বান্দার হক আদায় করো, আত্মশুদ্ধি করো, এইভাবে কিছু দায়িত্ব দিয়েছেন, ওইগুলোই আমাদের জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য। আমরা যেগুলো করতেছি এগুলো লক্ষ্য উদ্দেশ্য না, দুনিয়া থাকতে হলে করতে হয়, তাই করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি বাকরি করতেছি, ক্ষেত খামার করতেছি, কিন্তু এগুলো মাকসাদে হায়াত না, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন সেই উদ্দেশ্যের মধ্যে দাখেল না। লক্ষ্য উদ্দেশ্য বিশেষ করে আমরা আখেরি উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের লক্ষ্য উদ্দেশ্য দুটা। একটা হলো তুমি ইমানদার হও, সহি আমল করনেওয়ালা হও, দ্বিতীয়টা হল দুনিয়াবাসীকে এর দাওয়াত দাও, তারাও যেন ইমান ঠিক করে, আমল ঠিক করে, এই দাওয়াত দাও। সূরায়ে ওয়াল আসরের মধ্যে এই কথাটাই বলা হয়েছে, সূরায়ে ওয়াল আসর, ইন্নাল ইনসান লাফি খুসর, এখানে এই কথাই বলা হয়েছে। চারটে গুণ যার মধ্যে থাকবে, শুধুমাত্র সেই ধ্বংস থেকে বেঁচে গেল, নিজের ইমান ঠিক করেছে, নিজের আমল ঠিক করেছে, অথবা সবিল হক, অন্যকে ইমান ঠিক করার জন্য, শিরক মুক্ত ইমান অর্জন করার জন্য দাওয়াত দিয়েছে, অথবা সবিসব, অন্যকে নেক আমল করার জন্য দাওয়াত দিয়েছে। একটা হলো নিজের সংশোধন আর একটা হলো ব্যক্তির সংশোধন। আখিরি উম্মতের এই দুটাই কাজ। এর উদাহরণ এরকম, দেশের মধ্যে দুই রকম লোক আছে। এক ধরনের লোক আছে সাধারণ জনগণ, সাধারণ জনগণ, এদের কাজ হল আইন মোতাবেক চলা, কোন অন্যায় কাজ, আইন বিরোধী কাজ না করা, তাদের দায়িত্ব এতটুকু। আর এক ধরনের লোক আছে সরকারি লোক, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন সাইড আছে, এসব দায়িত্বশীল, ওদের দায়িত্ব কিন্তু দুটা, তুমিও আইন মতো চলো, তুমি যে এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তোমার এলাকাকে আইন মতো চলতে বাধ্য করো। কেউ যদি আইনের বরখেলাপ না করে, দুর্নীতি না করে, অন্যের উপরে জুলুম না করে, কাউকে ক্ষতি না করে, এটা দেখাশোনা করা, বাস্তবায়ন করা, এটা সরকারি লোকজনের দায়িত্ব, প্রশাসনের লোকজনের দায়িত্ব। তারা যদি শুধু নিজে ভালো হয়ে চলে, অন্যকে ভালো করতে চেষ্টা করল না, তাহলে তাদের দায়িত্ব আদায় হয় নাই, এই জন্য তারা বিচারের সম্মুখীন হবে। আপনি কি দায়িত্ব পালন করছেন, আপনার এলাকায় এই দশা কেন, তার মন্ত্রিত্বই চলে যাবে, চেয়ারম্যান গিরেই চলে যাবে, তারও জেল হয়ে যাবে। তো এই আখিরি উম্মতের প্রত্যেকটা মানুষ, আলেম হোক আলেম না হোক, প্রত্যেকটা মানুষ, তারা সরকারি লোক, আল্লাহর স্পেশাল বাহিনী, এদের দায়িত্ব দুটা, নিজেও আল্লাহর হুকুম মতো চলো, আর দুনিয়ার মানুষকে আল্লাহর হুকুম মতো চালাও, তার জন্য দাওয়াত দাও, তালিম করো। এই উম্মতের দায়িত্ব দুটা, আগের উম্মতের দায়িত্ব ছিল একটা, তারা বেসরকারি জনগণের মতো একটা দায়িত্ব, আমরা প্রশাসনের লোকের মতো আমাদের দায়িত্ব দুটা, কোন একটা বাদ গেলে আমরা হাসরের ময়দানে আটকা পড়ে যাব। এই ব্যাপারে কোরআনে কারিমে অনেক আয়াত আসছে, হাদিসের ভান্ডারে অনেক হাদিস আসছে। এই দুটা আমাদের দায়িত্ব, দুটোটাই করতে হবে। শুধু নামাজ রোজা পড়ে, ব্যক্তিগত ইবাদত করে এই উম্মতের কেউ বেহেশতে যেতে পারবে না, ব্যক্তিগত ইবাদত করে কেউ বেহেশতে যেতে পারবে না, তাকে উম্মতের দায়িত্ব নিতেই হবে, যেহেতু সে শেষ নবীর উম্মত, আর কোন নবী আসবে না, অথচ ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। তো কেমনে থাকবে, কারণ না কারো তো দাওয়াত দেওয়া লাগবে, জরুরি। সেই দাওয়াতটা নবী আলাইহিসসালাম এই উম্মতকে দিয়ে গেছেন। ফতোয়া ফারায়েজ তো মুফতিরা দেবে, এখানে পাবলিকদের কোনো কাজ নেই, কিন্তু মোটা মোটা কথার দাওয়াত, মোটা মোটা কথার দাওয়াত ইসলাম সর্বশেষ ধর্ম। তোমাকে মুক্তি পাইতে হলে ইসলাম গ্রহণ করতে হবে, এটা মোটা কথা। এটা বলার জন্য মুক্তি জরুরি না, যে কোনো মুসলমান বলতে পারবে। কোরআন শুদ্ধ করে পড়ো, পাঁচক্ত নামাজ পড়ো, রিজিক হালাল রাখো, বাপ মা বিবি বাচ্চার হক আদায় করো, এগুলো মোটা মোটা কথা। এই কথাগুলো বলতে আলেম প্রয়োজন নেই, আলেমদের থেকে শিখে যে কোনো জনসাধারণ জনগণ বলতে পারবে। তো কোরআন কারিমে এই দায়িত্ব উল্লেখ করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, এই দায়িত্বের কারণে, নামাজ রোজার কারণে না। নামাজ রোজা আগের উম্মত করছে, নামাজ রোজা হজ যাকাত আগের উম্মত করছে, তাদেরকে খায়রের উম্মত বলা হয় নাই। এই উম্মত যেহেতু আর কোন নবী আসবেন না, তাই নবীওয়ালা কাজটা এই উম্মতের কাঁধে সুপর্দ করা হয়েছে। আর এই কাজটার কারণেই আল্লাহ কোরআনে তাদেরকে কুনতুম খায়রা উম্মা, সর্বশ্রেষ্ঠ উম্মত বলে সম্বোধন করেছেন। শুধু সর্বশ্রেষ্ঠ বললেই আমরা সর্বশ্রেষ্ঠ হয়ে যাব না, ওই কাজ করতে হবে। যারা কাজ করবে, ওই কাজের জন্য কোরবানি পেশ করবে, সময় বের করবে, বিবি বাচ্চা থেকে আলাদা হবে, তারা খায়রে উম্মত। এই উম্মতের প্রত্যেকটা মানুষ খায়রে উম্মত না, আল্লাহটা সম্মান দিয়ে রাখছে, কিন্তু শর্ত সাপেক্ষে, এই কাজ করো তুমি খায়রে উম্মত হয়ে দেবা, না করলে শারে উম্মত। এত বড় ফজিলত পেয়ে তুমি সেটা অর্জন করতে পারলে না, তুমি শারে উম্মত, নিকৃষ্ট উম্মত, বত্তরীন উম্মত বলা হবে তাকে। কান যদি না শোনে কানের নাম পাল্টে দেয়, বধির বলা হয়। চোখ যদি কাজ না করে নাম পাল্টে দেয়, তাকে অন্ধ বলা হয়, কানা বলা হয়। জুবান যদি কাজ না করে তার নাম পাল্টে দেয়, বোবা বলা হয়, গঙ্গা বলা হয়। এই উম্মত যদি কাজ করে খায়রে উম্মত, কাজ না করে শাররে উম্মত। এই কাজের কারণে খায়রে উম্মত বলা হয়েছে। কি কাজ করতে হবে? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে পুরো বিশ্বের মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। পাঠানো কথাটা কোন উম্মতের ব্যাপারে ব্যবহার হয়নি, পাঠানো হয়েছে এই কথাটা কোন উম্মতের জন্য ব্যবহার হয়নি, নবীদের জন্য ব্যবহার হয়েছে। আর শুধুমাত্র এই উম্মত যেহেতু নবীওয়ালা কাজ পেয়েছে, এদের জন্য ব্যবহার হয়েছে। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে পুরা বিশ্বের মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। কি কল্যাণ করবে? খ্রিস্টানদের মতো বাড়ি বাড়ি টিউবওয়েল গেড়ে দিল, বাড়ি বাড়ি পাকা টয়লেট বানায় দিল, মোড়ে মোড়ে হাসপাতাল বানায় দিল, এটাও তো কল্যাণ। কিন্তু এই কল্যাণের কথা আল্লাহ এখানে বলতেছেন না, এটা অতি ক্ষুদ্র কল্যাণ। আল্লাহ যে কল্যাণের কথা বলতেছেন, সেটা সবচেয়ে বড় কল্যাণ। তা'মুরুনা বিল মারুফ, লোকদেরকে সৎ কাজের নির্দেশ করবে, অর্থাৎ জান্নাতের দিকে ডাকবে, জান্নাতে আসো, জান্নাতের আমল করো। অতানহাউনা আনিল মুনকার, আর লোকদেরকে আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে বিরত রাখবে, অর্থাৎ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করবে, সব রকম চেষ্টা করবে। এবং এই চেষ্টার দ্বারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করলো, দোজখকে বাঁচাইতে চেষ্টা করলো, এইদের চেষ্টা করলো, এর দ্বারা বড় লাভ কি হবে? তুমিনুনা বিল্লাহ, তোমার ইমান আল্লাহর ব্যাপারে পাকা পোক্ত হয়ে যাবে। ইমান আনা একটা কাজ, আর ইমানকে পাকা পোক্ত করা, মজবুত করা, এটা আর একটা কাজ। শুধু ইমান আছে, এটা যদি সে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে, এর দ্বারাও জান্নাতে যেতে পারবে। কিন্তু ইমানকে যদি পাকা পোক্ত না করে, তাহলে যে কোনো মুহূর্তে ওই ইমান নষ্ট হয়ে যেতে পারে, ওই ইমান বরবাদ হয়ে যেতে পারে। কারণ মানুষের উপরে বিপদ আপদ আসতে থাকে, বিভিন্ন পেরেশানি আসতে থাকে, তখন যদি সে ইমানের লাইনে মেহনত করে থাকে, পৈতৃক ইমান না, মেহনত আলা ইমান, তাহলে কোন বিপদে সে প্রেশান হয় না, অবিচল থাকে, যে আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, আমি আল্লাহর কাছে চাই, আমার তো দ্বিতীয় কোন মাওলা নেই, আমার মাওলা তো একজন, তার কাছে চাই, তিনি পেরেশানি দূর করে দিবেন। এক আল্লাহর ওলি বলেন, গম চুবিনি জুদ ইস্তিগফার কুন, গম বা আমরে খালেক আমাদ কার কুন। পরেশানি আল্লাহর পক্ষ থেকে আসছে, আমাদের এই বিভিন্ন বদামলের কারণে আল্লাহর পক্ষ থেকেই পরেশানি আসে, আল্লাহর পক্ষ থেকে আসছে। তো অন্যদিকে দৌড়োদৌড়ি করলে লাভ হবে না, আল্লাহর দিকেই দৌড়াইতে হবে। এটা শিশু এই কথাটা বুঝে, আমরা বড়রা বুঝি না। শিশুকে মায়ে যখন মারতে উদ্যত হয়, তো সে মাকে জড়াই ধরে, তখন মায়ের এরকম দয়া মায়া আসে, সে আর মারতে পারে না, শিশুকে কোলে তুলে আদর করে। তো আমাদের উপরে বিপদাবাদ আসলে আমরা যদি আল্লাহর দিকে দৌড়াই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বতের কোলে তুলে নেবেন, আজাব গজব সব বন্ধ করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। এর জন্য এই আয়াতে আমাদেরকে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যাকে এক কথায় বলে দাওয়াত ও তাবলীগ, এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এই কাজের কারণে সর্বোত্তম উম্মত বলা হয়েছে। আর এক আয়াতে বলা হয়েছে, নবীজি বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। কুল, হে আমার নবী, আপনি এলান করে দেন, দুনিয়াবাসীকে জানাই দেন, কি জানাই দিবেন? হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার তরিকা। কি আমার তরিকা? কি আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো। তোমরা শত শত মাবুদ ছাড়ো, দেবদেবী ছাড়ো, বস্তু থেকে হয় এই বিশ্বাস ছেড়ে দাও, বস্তু থেকে হয় না, মখলুক তোমাকে কিছু করতে পারে না, দুনিয়া থেকে হওয়ার বিশ্বাস ছাড়ো, আল্লাহ থেকে হয় এই বিশ্বাস করো। সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু মহান রব্বুল আলামিন। হাদিস আসছে, সারা দুনিয়ার লোক যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ না চায়, তারা কোনো ক্ষতি করতে পারবে না। আবার সারা দুনিয়ার লোক যদি তোমাকে উপকার করতে চায়, আল্লাহ না চায়, তো তারা তোমাকে উপকার করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, তাওহীদের মূল কথা, এটা মূল কথা। তো এই দ্বিতীয় যে আয়াত পড়লাম সূরা ইউসুফ, সূরা ইউসুফের শেষ পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে এটাই আমার রাস্তা, আমি লোকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিব। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপরে ইমান আনো, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আলা বাসিরাতিন, এই আয়াতে বলা হয়েছে এই রাস্তাটা পরীক্ষামূলক না, পরীক্ষা করে দেখলে যে আসলে এই রাস্তায় কামিয়াবি আছে কিনা, আচ্ছা কয়েকদিন মেহনত করে দেখি, তা তো বোঝা যাবে। এইরকম পরীক্ষামূলক রাস্তা না, এটা এটা চূড়ান্ত রাস্তা। আমি বুঝে শুনেই এই রাস্তায় চলতেছি, জেনে বুঝে, এটা চূড়ান্ত কামিয়াবির রাস্তা, কামিয়াবির চূড়ান্ত রাস্তা, এটা কোন সন্দেহ নেই। আল্লাহ বসিরাতিন, বসিরতের সাথে করতে হবে, সন্দেহের সাথে না, যে রাস্তায় কামিয়াবি আসবে কিনা, মেহনত তো করতেছি, জানমাল তো ব্যয় করলাম, কোন লাভ হবে কিনা, এমন কোন সুযোগ নেই, ফায়দা হবেই। সামনে বলতেছে আনা ওয়ামান ইত্তাবানি, এটা শুধু আমার একার রাস্তা না, আমাকে যারা মানবে, আমাকে যারা নবী হিসেবে স্বীকৃতি দিবে, তাদের রাস্তাও এটা, তারাও লোকদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এইভাবে তাদের ইমান মজবুত হয়ে যাবে। তো এইভাবে অনেক আয়াত আসছে কোরআন শরীফে, আমি মাত্র দুই জায়গা থেকে তেলাওয়াত করলাম, বুঝবানের জন্য ইশারা যথেষ্ট, একটা আয়াতই তো যথেষ্ট, বান্দার হেদায়েতের জন্য একটা আয়াত যথেষ্ট। আর যদি সে গ্রহণ না করে, গুরুত্ব না বুঝে, তো পুরা কোরআন শরীফ তার জন্য যথেষ্ট হবে না, সে গুমরাই থেকে দেবে। আর হাদিসের মধ্যে প্রচুর হাদিস আসছে এই দাওয়াতের কাজের জন্য, প্রচুর হাদিস আসছে। নবীজি বিভিন্ন অলিতে গলিতে ঘুরতেন, বিভিন্ন মহল্লায় মহল্লায় যাইতেন, বিভিন্ন কবিলার কাছে, গোত্রের কাছে যাইতেন, যে তাদেরকে জড়ো করে একই কথা বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আরবের লোকেরা তো 360টা খোদার পূজা করত, প্রত্যেক দিন এক খোদা, দ্বিতীয় দিন আর এক খোদা, এই ছিল তাদের সিস্টেম। নবীদের বলেন সব বাদ দাও, এগুলো কিছুই করতে পারে না, সব তোমাদের হাতে গড়া, মন গড়া, কতগুলো মূর্তি বানায় তোমরা নাম রেখে দিছ, ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, নিজেরাই নাম রাখছো, যার নাম লাত, যার নাম উজ্জা, যার নাম মানাত, তোমরাই নাম রাখছো। এই মর্মে আল্লাহ কোন হুকুম আকাম নাজিল করেন নাই। আল্লাহ তো নাজিল করছেন, তিনি এক অদ্বিতীয়, তার কোন শরীক নেই। কাজে তোমরা ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর উপর ইবাদত আনো, এই দাওয়াত লাগাইতেন, এই দাওয়াত লাগাইতেন। এবং যারাই মুসলমান হয়ে যেত, মুসলমান হয়ে নবীদের কাছে জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব, নবীজির কথা ছিল আমি যে কাজ করতেছি এটা তোমার কাজ, তুমি ইমানের পরে কায়েম থাকো আর আল্লাহর বান্দাদেরকে ইমানের দিকে দাওয়াত দাও, দাওয়াত দাও। নবীজি উম্মতকে খুব তাকিদ করতেন এই দাওয়াতের কাজের জন্য, খুব তাকিদ করতেন। এমনকি তিনি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার একটা নির্দেশ যদি জানো, একটা নির্দেশ, আমার একটা সুন্নত যদি জানো, এটা দুনিয়াবাসীর কাছে পৌঁছাও। তুমি একথা মনে করো না আমি তো বেশি কিছু জানি না, আমি আর কিসে তাবলিগ করব, না আমার একটা সুন্নত কি তুমি জানো না, ওটা পৌঁছাও, ওটার দাওয়াত দাও। এবং বিদায় হজে বারবার বলেছেন, বারবার বলেছেন, ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব, তোমরা যারা আমার কাছে উপস্থিত আছো, তোমরা যারা আমার কাছে উপস্থিত আছো, আমার কথাগুলো পৌঁছায় দাও, দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, পৌঁছায় দাও। বিদায় হজে তিনি আলেম সাহাবীদেরকে খাস করে বা তাদেরকে জমা করে এই কথা বলেন নাই, দেড় লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তিনি সবাইকে লক্ষ্য করে এই কথাটা বলছিলেন, তোমরা এই দিনের দাওয়াত, আমি যে দিন আনছি এই দিনের দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও, পৌঁছায় দাও। নামাজ রোজা যেরকম ফরজ, এই দিনের দাওয়াত ওরকম ফরজ, কোন মুস্তাহাব আমল না, ফরজ। নিজের এলাকার ভিতরে যেখানে নিজের কর্তৃত্ব চলে সেখানে তো ফরজে আইন, আর পুরা দুনিয়ার কাফেরদের কাছে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করা ফরজে কিফায়া, পুরা দুনিয়ার লোক যাতে দাওয়াত পায় তার ব্যবস্থা করা, একের পর এক জামাত কাফেরদের দেশে যাইতে থাকবে, এক জামাত যাবে তারা ফিরে আসবে আর এক জামাত যাবে, এই ব্যবস্থা করতে হবে। কোন সাহাবীর জিন্দেগি নেই এরকম যিনি ব্যবসা করতে করতে মরে গেছেন, চাকরি করতে করতে মরে গেছেন, ক্ষেত খামার করতে করতে মরে গেছেন, একজন সাহাবীর জিন্দেগি এরকম পাওয়া যাবে না। তারা নিজেরও দিনের উপর ছিলেন আর দিনের দাওয়াত নিয়ে তারা ঘোরাফেরা করছে। বিদায় হজে যে দায়িত্ব নবীজি দিয়েছিলেন এই দায়িত্ব তারা বাস্তবায়ন করছে, এই দায়িত্ব বাস্তবায়ন করতে যায় তাদের এক দল চীন পর্যন্ত পৌঁছে, চীন সেখানে তাদের মাজার রয়ে গেছে, একদল রাশিয়ায় পৌঁছে, রাশিয়া কুসাম ইবনে আব্বাস, সাইদ ইবনে উসমান, এনারা রাশিয়ায় পৌঁছে, আজারবাইজান আর্মেনিয়া এসব দেশের নাম হাদিসে পাওয়া যায়। এখানে বসছে আবার বহু সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে দিতে সুদান, আলজেরিয়া, নাইজেরিয়া, মিশর, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো পর্যন্ত বসছেন আটলান্টিক মহাসাগরের তীরে। আটলান্টিক মহাসাগরের তীরে এই পর্যন্ত যে দেশ আছে এই প্রত্যেকটা দেশে তারা পৌঁছছেন, এবং প্রত্যেকটা দেশে এখনো পর্যন্ত সাহাবায়ে কবর কেরামের কবর বিদ্যমান। অনেকে আর ফিরতেও পারেন নাই, দাওয়াত দিতে দিতে ওই দেশে মারা গেছে, এমন ভাবে দায়িত্ব পালন করছে। অন্য নবীগণ হাজার বছর দাওয়াত দিচ্ছেন, 950 বছর দাওয়াত দিচ্ছেন, 500 বছর দাওয়াত দিচ্ছেন, অথচ তারা ছিল গোত্রের নবী, কোন একটা নির্দিষ্ট গোত্রের নবী। আর আমাদের নবী তো পুরো বিশ্বের জন্য, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে তার কতদিন দাওয়াত দেওয়া দরকার? গোত্রের নবী যদি 950 বছর দাওয়াত দেয়, আমাদের নবী বিশ্ব নবী, তার কত বছর দাওয়াত দেওয়া দরকার? অথচ তিনি দাওয়াত দিচ্ছেন 23 বছর। কেন? যেহেতু এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে তার উম্মতকে দেওয়া হয়েছে, উম্মতকে দেওয়া হয়েছে। ওনাকে লম্বা হাত দুনিয়াতে রেখে আল্লাহ তাআলা আর কষ্ট দিতে চান নাই। দুনিয়া মানে তো কষ্টের জগৎ, দুনিয়া মানে কষ্ট, সবাই কষ্ট করতেছে। কেউ দুনিয়ার লাইনে কষ্ট করতেছে, কেউ দিনের লাইনে দৌড়ঝাঁপ করতেছে, কষ্ট ছাড়া কেউ নেই। যে এসিতে থাকে সেও কষ্ট করতেছে, তার এই মিল কারখানা দেখতে অনেক কষ্ট করতে হয়, এই মিলে এই সমস্যা, ওই মিলে এই সমস্যা, ওখানে শ্রমিকরা বিদ্রোহ করছে, এই করছে সেই করছে, অনেক বড় টেনশন, এত বড় টেনশন যে তারা তো নিজেরাই মরে যায়, টেনশন করতে করতে হার্ট অ্যাটাক করে মরে যায়। দুনিয়া এত বড় পেরেছানির জায়গা, এই জন্য নবীদিকে আল্লাহ বেশি দিন দেখেন নাই। তিনি তায়েফে অনেক কষ্ট করছেন, উহুদের ময়দানে অনেক কষ্ট করছেন, যে কষ্ট আমরা কল্পনাও করতে পারবো না। ওনাকে নিয়ে গেছেন, যেহেতু এই কাজটা থাকবেই, কেমত তাক থাকবে, কেমত তাক থাকবে, যে যত বিরুদ্ধে করুক সে ধ্বংস হবে, এই কাজ ধ্বংস হবে না, এই কাজ তো আল্লাহ দায়িত্ব নিছে। দায়ের সাথে, দাওয়াত দেওয়ার সাথে যে কেউ মোকাবেলা করবে তার মোকাবেলা হবে আল্লাহর সাথে, আর আল্লাহর সাথে মোকাবেলা করে কেউ টিকতে পারবে না, সে ধ্বংস হবে। দায়কে আল্লাহ নিজে হেফাজত করবেন, দায়কে নুসরত করার জন্য বহু ওয়াদা আল্লাহ করছেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বিভিন্ন ঘটনায় দেখা দেয়, বিশেষ করে জিহাদের বিভিন্ন ঘটনা দেখা দেয়, গজওয়ায় মুতার মধ্যে মুসলমানরা 3,000, কাফেররা 2,00,000, মুসলমানরা 3,000, কাফেররা 2,00,000, খ্রিস্টান 2,00,000। 3 দিনের মাথায় মুসলমানরা জয়লাভ করছে, এটা কিভাবে সম্ভব? 2,00,000 তো 3,000 গায়ের উপর পড়লো তো ভেনিশ হয়ে যায়, সেখানে মুসলমানরা কামিয়াব হয়ে গেল, আল্লাহর সাহায্য হয়েছে, আল্লাহর মদদ হয়েছে। এই জন্য বলা হয়েছে যতদিন তোমরা দাওয়াতের কাজ করবা ওহির বরকত তোমাদের সাথে থাকবে, ওহির বরকত ওহি নাজল হইলে যে বরকত হয় এই বরকত তোমরা পাইতেই থাকবা। আর যদি এই কাজের গুরুত্ব না দাও তো চতুর্দিক দিয়ে তোমাদের উপরে বালা মুসিবত আসবে, চতুর্দিক দিয়ে বালা মুসিবত আসবে। তখন তোমাদের জন্য তোমাদের মহল্লার ইমাম সাহেব দোয়া করবেন, কোন কাজে আসবে না। মদিনা শরীফের ইমাম সাহেব দোয়া করবেন, তোমাদের মুসিবত দূর হবে না। বাইতুল্লাহ শরীফের ইমাম দোয়া করবেন, মুসিবত দূর হবে না। এই কাজ ছেড়ে দিলে দোয়া কবুল হয় না। দাওয়াত ও তবলিগের কাজ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি উম্মত ছেড়ে দেয় তখন তাদের উপরে যে বালা মুসিবত আসবে তা দূর করার কোন রাস্তা নেই। তাহলে যত দোয়া করুক কোন দোয়া কবুল হবে না। দুশ্মন বাহিনীকে তো আল্লাহ পাঠাবে। আল্লাহ বলতেছেন আমি কিছু বান্দা পাঠাবো, উলি বাসিন শাদীদ, তারা কঠিন যোদ্ধা, বিরাট শক্তিশালী বাহিনী। উলি বাসিন শাদীদ, তারা কি করবে, তোমাদের ঘরে ঘরে ঢুকবে, শহরে শহরে ঢুকবে, ঢুকে তোমাদেরকে গণহত্যা করবে। ফাজাসু খিলাল দিয়ার, এই শক্তিশালী বাহিনী ফাজাসু খিলাল দিয়ার তোমাদের বস্তির প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকবে, ঢুকে তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে পোড়ায় দিবে, কত ভাবে নির্যাতন করবে, তোমাদের মা বোনদের বেইজ্জত করবে। গোড়া কোথায়? নবীওয়ালা কাজ ছেড়ে দিস, দাওয়াতের কাজ ছেড়ে দিস, আল্লাহ কাফের বাহিনীকে তোমাদের ঘুরে লেলাই দিছেন। এই কাফের বাহিনী আসে নাই, এদেরকে আল্লাহ পাঠাইছেন। কোরআনের শব্দই এটা, বাসনা আলাইকুম, আমি আল্লাহ পাঠাইব তোমাদের দেশে তোমাদের এলাকায়, বাসনা আলাইকুম। তো দেখা যেতে কাফের বাহিনী আসে নাই, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে পাঠাবে। এই জন্য বাঁচতে হলে এই কাজে লাগতে হবে। আল্লাহ এই কাজের জন্য কোন পদ্ধতি নির্ধারণ করেন নাই। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কোন পদ্ধতি নির্ধারণ করেন নাই। তোমার সুবিধা মতো যেকোনো ভাবে করো, যেকোনো ভাবে করো, কোন নাজায়েজ পদ্ধতি না হলে হলো। তুমি সিনেমা হলে দেয় দাওয়াত দিবা, এটা তোমাকে বলা হয়নি। সিনেমা হলে দেয় দাওয়াত দিতে বলা হয়নি। জায়েজের গণ্ডির মধ্যে থেকে যেভাবে হক করো, কোন বিশেষ তরিকা ঠিক করে দেওয়া হয়নি। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেছেন, ব্যবসায় শুরুতে গেছেন, ওই ব্যবসার ফাঁক দিয়ে দেখাচ্ছেন আমরা ব্যবসায়ী, মূলত দিনের দায় কাজ করছে। এইভাবে এই 1400 বছরের মধ্যে কোন জামানা খালি নেই, কোন জামানা খালি নেই যে জামানায় দাওয়াতের কাজ বন্ধ ছিল, এমন কোন জামানা নেই। সব সময় আলেম ওলামারা, নেক লোকেরা এর জন্য সময় দিছে, মানুষকে দাওয়াত দিছে, যে কারণে বিশ্বের যেখানে আপনি যাবেন এখানে মুসলমান পাবেন, যেখানে যাবেন ওখানে মুসলমান আছে। কারণ 1400 বছর পর্যন্ত কখনো এই কাজ বন্ধ ছিল না। অনেকে ভুল বুঝে যে এই কাজটা বন্ধ হয়ে গেছিল হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ চালু করছে, এটা একদম গোমরাহী, একদম গলত কথা, এটা কোন সময় বন্ধ ছিল না। হ্যাঁ, যে তো পদ্ধতি নির্দিষ্ট ছিল না, এখন যেটা পদ্ধতি ওনাকে আল্লাহ তাআলা দান করেছেন, 3 দিনের জামাত বের করো, 40 দিনের জামাত বের করো, সপ্তাহে দুটা গাস করো, এই পদ্ধতিটা আল্লাহ ওনাকে দান করছেন, ওনাকে ইলহাম করছেন। পদ্ধতি ইলহাম করা এক কথা, আর দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেছিল উনি আবার চালু করছেন, এটা আর এক কথা। সবসময় চালু ছিল এই ভারতবর্ষে, যারা দাওয়াতের কাজ করছেন, যারা হিন্দুদেরকে মুসলমান বানাইছেন, তাদের অনেকের ইতিহাস আছে কিতাবের মধ্যে। মুহাম্মদ বিন কাসিম তো সিন্ধু পর্যন্ত আছে। মুহাম্মদ বিন কাসিম দাওয়াতের কাজকে, ইসলামকে সিন্ধু পর্যন্ত আছে, কিন্তু আমাদের এই দেশে বিভিন্ন আল্লাহর অলিরা ইসলামের দাওয়াত নিয়ে আসছে, দলে দলে হিন্দুরা মুসলমান হয়ে গেছে। যেমন আহমদ শাহ আব্দালি, ইনি এই দেশে দাওয়াতের কাজ করছেন। সুলতান মাহমুদ গজনবী, উনি আফগানিস্তান থেকে আসে এ দেশে দাওয়াতের কাজ করছেন। বখতিয়ার খিলজি, উনি এ দেশে দাওয়াতের কাজ করছেন। শাহজালাল ইমানি, উনি ইমান থেকে এ দেশে এসে দাওয়াতের কাজ করছেন। এইভাবে বহু, ওই যে বগুড়ায় শুয়ে আছে সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ মাহি সাওয়ান, উনি এ দেশে দরিয়া পার হয়েছেন মাঠের মাছের পিঠে চড়ে, কোন নৌকা পায় নাই, দরিয়া পার হয়েছে মাঠের মাছে, একটা মাছের পিঠে চড়ে, যে জন্য নাম হয়ে গেছে মাহি সাওয়ান। আর রাজশাহীতে তিনি শুয়ে আছেন শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, উনি তো দরিয়া পার হয়েছেন কুমিরের পিঠে চড়ে, পদ্মা নদীতে পার হয়েছেন কুমিরের পিঠে চড়ে। আল্লাহ দায়ীকে, দিনের দাওয়াত দেনেওয়ালাকে এইভাবে মখলুক দ্বারা আল্লাহ সাহায্য করেন। তাদের দাওয়াতের কারণে এদেশ তো হিন্দুদের দেশ ছিল, আমাদের পূর্বপুরুষ পিছনে চলে গেলে দেখা যাবে যে তারা হিন্দু ছিল, এ সমস্ত আল্লাহর অলিদের দাওয়াতের কারণে আজকে আমরা মুসলমান। কাজেই দাওয়াতের কাজ সবসময় ছিল। হ্যাঁ, এটা নতুন ধারা আল্লাহ ওনাকে দিয়ে চালু করছেন, দাওয়াতের কাজের আর ধারা, ধারা বিভিন্ন হইতে পারে, কাকরাইতে যেটা করা হইতে এটা একটা ধারা, ওলামা ইকরাম যে ওয়াজ মাহফিল করে ওটা দাওয়াতের একটা ধারা, আমরা যে মেম্বারে বসে বয়ান করতেছি এটা দাওয়াতের কাজের একটা ধারা, অনেক ওলামা ইকরাম দিনই কিতাব লিখতেছেন, কিতাব লিখে লিখে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন, এটা একটা দাওয়াতের কাজের ধারা, ধারা অনেক। হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, যার কিতাব সারা দুনিয়া পড়া হইতেছে, তিনি বলছেন যে মুয়াজ্জিনরা যে আজান দিচ্ছে এটাও দাওয়াতের কাজ। সুবহানাল্লাহ, ফাজাইলে তবলিগ খুলে দেখেন এটাও দাওয়াতের কাজ, তো ব্যাপক। কাজে শুধু তাবলিগের কাকরানের কাজকে দাওয়াত মনে করা, তাবলিগ মনে করা, এইটাই একমাত্র তাবলিগ, এটা গুমরাহি, এইটাই একমাত্র আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা কইলে তাবলিগ। আর যে মাদ্রাসায় ভর্তি হলো সে আল্লাহর রাস্তায় নেই, স্পষ্ট হাদিস, মান খরাজা লিতালাবিল ইলম ফাওয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি এলম শিক্ষা করার জন্য বাড়ির থেকে বের হলো সে আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় আছে। কারণ আমরা আল্লাহর রাস্তাকে খাস করে ফেলছি তবলিগের সাথে, ওইটাই একমাত্র আল্লাহর রাস্তা, কাকরাইলতে আসলে ওইটাই একমাত্র তবলিগ, এটা গোমরাহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, আপনাদের জুমাতে আসছেন এটাকে আল্লাহর রাস্তা কইছে, আপনাদের বাড়ির থেকে বের হয়ে পায়ে হেঁটে জুমাতে আসছেন এটাকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আল্লাহর রাস্তা বলছেন, তবলিগের সাথে খাস হলো কিভাবে? এইভাবে বহু গলত কথা তবলিগের মধ্যে ঢুকে গেছে, পর্যাপ্ত আলেম না থাকার কারণে, পর্যাপ্ত এলেম না থাকার কারণে অনেক গলত কথা জাহেল লোকেরা ছড়াই দিচ্ছে। এই জন্য ওলামাদের বেশি বেশি শরীক হওয়া দরকার, শরীক হয়ে এই গলত কথাগুলোকে বাদ দেওয়া দরকার। তো এই কাজের লাভ অনেক বেশি, এই কাজ না করলে ক্ষতিও অনেক বেশি। এই জন্য এই কাজের জন্য সময় বের করতে হবে, এই কাজটা শিখতে হবে। শিখে দাওয়াত দিলে ফায়দা হয়, না শিখে দাওয়াত দিলে সেই দাওয়াতে মানুষ আরো দূরে চলে যায়। আলহামদুলিল্লাহ এই কাজের একটা উত্তম তরিকা হলো যেটা কাকরাইল থেকে করা হইতেছে, ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওলামায়ে কেরামের নেতৃত্বে, জাহেলদের নেতৃত্বে না, ওলামায়ে কেরামের নেতৃত্বে কাকরাইলতে যেটা করা হইতেছে তবলিগের একটা উত্তম পদ্ধতি, একটা পদ্ধতি এটা। সেই পদ্ধতির ইজতেমা গতকাল থেকে শুরু হয়ে গেছে টঙ্গী ময়দানে, গতকাল থেকে উলামায়ে কেরামের ইজতেমা শুরু হয়ে গেছে, আরো একদিন চলবে, আজকেও চলতেছে, কালকেও চলবে। এজন্য আল্লাহর বহু বান্দার তো চলে গেছে সেখানে, ওয়েডিং বক্সা নিয়ে ওখানে পড়ে আছে, তারা বুজুর্গানা দিনের বয়ান শুনতেছে। ভারত থেকে অনেক বড় বড় মুরব্বী আসছেন, আহমদ লাট সাহেব আসছেন, ইব্রাহিম দেওলা সাহেব আসছেন, আরো অনেক বড় বড় মুরব্বীরা আসছেন, যারা জিন্দগিকে এই কাজের জন্য ওয়াকফ করে দিচ্ছেন। আমরা যেরকম তালিমের জন্য ওয়াকফ করছি, এটাও দিনের কাজ, ওনারা তাবলিগের জন্য ওয়াকফ করছে, ওটাও দিনের কাজ। ওনারা আমাদের ভাই, আমরা ওনাদের ভাই, একই দিনের বিভিন্ন সাইড আছে, এক একজন এক সাইড দেখাশোনা করতেছে। একটা রেলগাড়ি চলতে গেলে অনেক সাইড আছে, কেউ ও রেলটা চালাইতেছে, হ্যাঁ, কেউ টিকিট চেক করতেছে, কেউ রেল লাইনের মাস্টার আছে সে ক্লিয়ারেন্স দিচ্ছে, কেউ পতাকা দেখাইতেছে, নানান রকম সাইড আছে। সবাই কিন্তু রেলওয়ের লোক, কিন্তু কাজ প্রত্যেকের আলাদা আলাদা। ঠিক আমরাও এরকম বিভিন্ন লাইনে কাজ করতেছি, কিন্তু গোড়া এক জায়গায়। এটা আখেরি নবীর মেরাস, আখেরি নবীর কাজ। রেল লাইন না বুঝেন, বিল্ডিং দিয়ে বুঝেন। একটা বিল্ডিং খাড়া করতে গেলে বিভিন্ন মিস্ত্রি লাগে, উস্তাকার লাগে, রড মিস্ত্রি লাগে, কাঠ মিস্ত্রি লাগে, রং মিস্ত্রি লাগে, ইলেকট্রিক মিস্ত্রি লাগে, গ্রিল মিস্ত্রি লাগে, স্যানিটারি মিস্ত্রি লাগে, বহুত রকম মিস্ত্রি মিলে একটা বিল্ডিং খাড়া হয়। কিন্তু সবাই কিন্তু বিল্ডিং এর লোক, এর কোন একজন যদি দাবি করে আমি বানাইছি তো গলত, আমি বানাইছি না, তোমার সাথে আরো বহু কিসমের লোক আছে। ঠিক দিনের কাজ যারা করতেছে, এক একজন এক সাইড সামলাইতেছে, এই সবগুলো মিলে দিন, এর কোন একটা নাম কমপ্লিট দিন না। অনেক ভাই ভুল বলে, এই এক মেহনত হয়, এটাই একমাত্র দিনের কাজ, অনেকে বলে ফেলে এটাই একমাত্র দিনের কাজ। সাচ্চা বলছে কথা যে মসজিদ ভিত্তিক যে দাওয়াত হয় এটাই একমাত্র দিনের কাজ, আর গুলো সব মন গড়া। সাচ্চা বলছে এই কথা, কিন্তু এটা গলত কথা, কোরআন হাদিস সমর্থন করে না। ওলামায়ে কেরাম যত লাইনে কাজ করতেছে সব দিনের কাজ, শুধু মসজিদ ভিত্তিক দাওয়াত, তা তালিম কোথায় গেল, তাজকিয়া কোথায় গেল, আত্মশুদ্ধি কোথায় গেল? আজকে ওনার সাথে বিরোধ কেন? এই ধরনের মন গড়া বক্তব্য দেওয়ার কারণে ওলামায়ে কেরাম ওনার বিরোধিতা করতেছে, ওনার ব্যক্তির সাথে কারো কোনো বিদ্বেষ নেই। কথাগুলো গলত, বহু কথা বলছেন। আমি গত জুমায় বলছিলাম যে ওনার দেশের থেকে ওলামায়ে কেরাম অন্তত 20 খানা কিতাব লিখছে ওনার ভুলগুলো চিহ্নিত করার জন্য। যে কিতাবগুলো বারিধারা মাদ্রাসার এক মহাদ্দেশ বাংলা অনুবাদ করে দিচ্ছে, আপনারা পড়েন বুঝেন ওলামায়ে কেরাম কেন বিরোধিতা করতেছে, ওনার অন্ত অনুসারীরা কেন গোমরা হয়েছে, ওনার অন্ধ অনুসারীরা কেন ওলামা বিদ্বেষী হয়েছে, কেন ওলামা কেরামকে হত্যা করার জন্য তারা উদ্যত হয়েছে, এই ভুল কথার কারণে, এই গোমরা কথার কারণে একটা গ্রুপ ওলামা বিদ্বেষী দল তৈরি হয়ে গেছে। এবং তারা কিছুদিন আগে টঙ্গিতে যা ঘটাইছে ওটাই যথেষ্ট প্রমাণ যে তারা গোমরা জামাত, তারা ভ্রান্ত জামাত, তারা নিজেরাই প্রমাণ করে দিছে। হুজুররা অজাহাতি জোর করে যা ক্লিয়ার করছিল ওরা নিজেরা তাতে বেশি ক্লিয়ার করে দিছে। কাজে ওই দলের সাথে মিশে তবলিগ করার কথা আমি বলতেছি না, আপনি আরো গোমরা হইবেন, ওদের সাথে মিশে করলে আরো গোমরা হইবেন। হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে তবলিগ করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিব, আজকেও যারা পারেন বিকেলে চলে যান, বাদ মাগরিব। এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দায়ী যিনি, উনি আজকে বয়ান করবেন, যিনি হযরত মাওলানা ইব্রাহিম দেউলা, উনি এই সাদ সাহেবের উস্তাদ। শুধু সাদ সাহেবের উস্তাদ না, তার বাপেরও উস্তাদ, তার বাপেরও উস্তাদ, বুখারী শরীফ পড়ান, তার বয়ান হবে, এগুলো আমরা শুনি। এখনো দুই দিন সময় হাতে আছে, আমরা সময়টাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, এবং আমরাও দিনের জন্য কিছু সময় বের করতে পারি, বের করলে লাভ আমাদের, একদিকে আমাদের ইমান মজবুত হয়ে যাবে, যত দাওয়াতের কথা বলা হবে আল্লাহর দিকে ডাকা হবে, ইমান মজবুত হয়ে যাবে, বিপদ আপদে সে আল্লাহর উপরে মনক্ষুণ্ণ হবে না, আল্লাহর উপরে অভিযোগ করবে না, তার ইমান ঠিক থাকবে, তার আমলের উন্নতি হবে। এখন তো আমরা আমলের মধ্যে খুব অলস, কোন রকম জামাত ধরি, নামাজে মন থাকে বাজারে, বাজার মন থাকে দোকানে, মনটা নামাজে থাকে না, অনেক রকম গাফলাতি আমাদের আছে। এই আল্লাহ রাস্তায় মানুষ যখন সময় লাগায় এই গাফলাতি গুলো দূর হয়ে যায়, এবং আমাদের উপর একটা নবীওয়ালা দায়িত্ব রয়ে গেছে, নবীজি দিয়ে গেছেন, সে দায়িত্ব আদায় হবে। এগুলো তবলিগের মৌলিক ফায়দা, যে ইমান মজবুত হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা মজবুত হয়ে যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা মজবুত হয়ে যায়, কোন বিপদে তার পাও টলে না, যে আমার বন্ধু আল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ যিসকো রাখে কোন উসকো চাখে, কেউ তাকে ক্ষতি করতে পারবে না। তা আল্লাহ ইমানকে মজবুত করার এটাই আল্লাহর নিজাম, এটাই আল্লাহর তরিকা, যে তুমি দাওয়াতের লাইনে বের হও, দাওয়াতের লাইনে কথা বলো, আমি মাওলা তোমার ইমানকে মজবুত করে দিব, আমলকে সুন্দর করে দিব, এবং তোমার উপর যে নবীওয়ালা দায়িত্ব আছে, নবীওয়ালা দায়িত্ব আছে, নবীওয়ালা সাল্লাম যে দায়িত্ব পালন করতে দেয় সারা শরীর রক্তাক্ত করছেন, যে দায়িত্বের আমানত আপনার আমার কান্ধে দিয়ে গেছেন, ওই দায়িত্ব আদায় হবে, তা না হলে ওই নবীদের সামনে দাঁড়ানো যাবে না। আমরা তো উমরা করার জন্য ব্যস্ত হয়ে যাই, সালাম করার জন্য ব্যস্ত হয়ে যাই, কিন্তু একথা চিন্তা করি না, যদি নবীজি জিজ্ঞেস করে তুমি আমার দরবারে সালাম করার জন্য এত ব্যস্ত হয়েছ, তুমি আমার দান শহীদ করার দিনের জন্য কি করে আসছো, আমার দান শহীদ করার দিনের জন্য তোমার কি কুরবানি আছে, কয় চিল্লা দিছ, কয়জনের কাছে গেছ, জিরো, সালাম পেশ করার জন্য আগে আগে, আর নবীজির কাজের ময়দানে আমরা জিরো, একদম জিরো, নবীজির সুন্নত জিন্দা করার জন্য আমাদের কি কুরবানি আছে, কয়জনের সুন্নত শিখাইছি, কয়জন বেনামাজিকে নামাজি বানাইছি, কয়জনকে দাওয়াত দিছি, এই জন্য আমরা যে পরেশান হই সালাম পেশ করার জন্য, রিয়াজুল জান্নাতে বসার জন্য, এগুলো অর্থ হয় না। নবীর কাজ করতে হবে, নবীর কাজ যে করবে সে দূরে থেকেও নবীর কাছে, দূরে থেকেও নবীর কাছে, সে যদি জাপান থাকে ওইখানে বসে দিনের কাজ করে, সে নবীজির কাছে আছে। আর যে দিনের কাজ করে না, দিনের জন্য সময় বের করে না, সে যদি মদিনায় থাকে তো সে নবীর থেকে দূরে, হাজার লোক নবীর কাছে থেকেও দূরে, আর হাজার লোক নবীর থেকে দূরে থেকেও কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই কাজকে ভালোবাসার, এই কাজের সাথে জুড়ে থাকার, এই কাজের জন্য সময় বের করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।